বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশে রান আছে, কান আছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের শীতল শ্যামল পশ্চিমাঞ্চল ছেড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরের দিকে। এখানকার বিভিন্ন সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি আমরা। বিশেষ করে আহওয়াজ শহরে ঢোকার পথেই দেখেছি খেজুর বাগান আর ইক্ষু ক্ষেতের সারি। শহরের ভেতরে ঢুকেই দেখেছি ঐতিহাসিক কারুন নদী। ইরানের সবচেয়ে বড় এই নদীটির সৌন্দর্য সত্যিই উপভোগ্য ছিল। বিশেষ করে আহওয়াজ শহরটির বুক চিরে বয়ে গেছে এই নদীটি।
মাতৃস্নেহে যেন শহরের দুই প্রান্তকে আগড়ে রেখেছে কারুন। কারুনের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে এই নদীর উপর গড়ে ওঠা কয়েকটি অনন্য সাধারণ ব্রিজ। এই সৌন্দর্য উপভোগ্য হয়ে উঠবে যখন আপনি হাফতম মানে সপ্তম ব্রিজের উপর রাতের শীতল আবহাওয়ায় পায়চারি করতে বের হবেন। একইভাবে ব্রিজের প্রান্তে তৈরি করা কৃত্রিম ঝর্ণার দিকে যখন এগুতে থাকবেন তখন জলের বিচিত্র রঙিন নৃত্যের সঙ্গে নিজেও নাচতে শুরু করে দেবেন। ঠিক তখনই আহওয়াজ শহরের সৌন্দর্য কিছুটা উপলব্ধি করতে সক্ষম হবেন। আহওয়াজ শহরের এই অসম্ভব সুন্দর ব্রিজটি তার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে আজও। তবে শহর ঠিকই নতুনভাবে বিস্তৃতি যেমন পেয়েছে তেমনি আধুনিকও হয়ে উঠেছে। আধুনিক শহরের সঙ্গে মিশে গিয়ে ঐতিহ্যবাহী হাফতম ব্রিজটি গড়ে তুলেছে দারুণ সক্ষতা। তাই এই ব্রিজটিকে সভ্যতাগুলোর সংলাপ ব্রিজ নামেও অভিহিত করা হয়ে থাকে। আরও কটি ব্রিজ নিয়ে আজকের আলোচনা সূচনা করা যাক। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
গত আসরে আমরা আপনাদের জানিয়েছিলাম যে আরও একটি ব্রিজ আছে পোলেহাসতুম্বা, অষ্টম ব্রিজ নামে। এই ব্রিজটি কারুন নদীর উপরে নির্মিত, অপরাপর ব্রিজ থেকে একেবারেই আলাদা। এই ব্রিজটিকে ক্যাবল ব্রিজ নামেও অভিহিত করা হয়। এর কারণ হল ব্রিজটি পিলার ছাড়া মোটা ক্যাবল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলন্ত ব্রিজ বলতে যা বোঝায় আর কি। রাতের বেলা গাড়ি চালকেরা এই ব্রিজ পার হবার সময় খুবই আনন্দ উপভোগ করে। আহওয়াজ সফর অপরিপূর্ণ থেকে যায় যদি না এখানকার ঐতিহ্যবাহী এবং আধুনিক বাজারগুলো দেখা না হয়। আহওয়াজ শহরের সবচেয়ে প্রাচীন বাজারটির নাম হল আব্দুল হামিদ বাজার। প্রাচীন বাজারের দোকানপাটকে বলা হতো হুজরা। ইট দিয়ে তৈরি করা হতো এই হুজরা বা দোকানের প্লটগুলো। কাজার শাসনামলে নির্মিত প্রাচীন বাজারের এইসব হুজরায় বিচিত্র মালামাল কেনাবেচা করা হতো।
সাধারণত বিভিন্ন রকমের রঙিন কাপড়, খাদ্যপণ্য ইত্যাদি বেশি কেনাবেচা হতো বেশ সস্তা মূল্যে। অবশ্য বলা বাহুল্য যে এইসব প্রাচীন ঐতিহ্যবাহী বাজার ছিল সমাজ অভিজাত শ্রেণীর জন্য, সর্বসাধারণের জন্য নয়। মাইনুত্তুজার স্থাপনা কিংবা শাইখ খাজ আল নামে পরিচিত এখানকার সরাইখানাটিও বাজারের ভেতরেই অবস্থিত। কাজার শাসনামলে এই সরাইখানাটি একেবারে জমজমাট ছিল। লোকজনের আনাগোনাই সবসময় কোলাহল মুখর ছিল এই সরাইখানা। প্রাচীন স্থাপনা সত্ত্বেও এখনও এই বাজারের ঐশ্বর্য অনুমান করা যায়। বিশেষ করে ইটের তৈরি চন্দ্রাকৃতির খিলান এবং ঝুল বারান্দাগুলো দেখলে এখনও সেই প্রাচীন ঐশ্বর্যের বিষয়টি উপলব্ধি করা যায়। একটু বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন।
আহওয়াজের প্রাচীন সরাইখানা, প্রসিদ্ধ ঘরবাড়ি কিংবা মহল্লাগুলো ঘুরে ফিরে দেখলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে মনের গহীনে। আহওয়াজে গেলে অবশ্যই আজম মহল্লায় যেতে ভুলবেন না। ইটের তৈরি একটি একতলা প্রাচীন বাড়ি এটি। পাথরের পাটাতনের বাড়িতে যেসব পিলার রয়েছে সেগুলোর খোদাই কর্মগুলো দেখার মতো। এগুলোর প্রতি নজর বুলালেই অনুমান করা যাবে যারা এখানে বসবাস করত তাদের জীবনযাপন পদ্ধতিটা কেমন অভিজাত ছিল। পাকিস্তানি বাজার নামেও একটি প্রাচীন বাজার আছে এখানে। এই বাজারে রঙিন সব কাপড় চোপড় বিক্রি হয়। কাভে বাজারের নামটিও উল্লেখ করার মতো। এখানে খাদ্য পণ্যের পাশাপাশি মাছ, বিশেষ করে চিংড়ি জাতীয় মাছ এবং নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পাওয়া যায়।
আহওয়াজ শহরের একেবারে কেন্দ্রে রয়েছে বিখ্যাত আরেকটি বাজার। এই বাজারের নাম ইমাম খমিনী বাজার। ছাদযুক্ত বিশাল এলাকা জুড়ে নির্মিত এই বাজারটি ইরানের সর্ববৃহৎ বাজারগুলোর একটি। ইরানের প্রায় সব শহরেই জিয়ারতগাহ আছে, আহওয়াজ শহরটিও তার ব্যতিক্রম নয়। এখানে রয়েছে আলী ইবনে মাহজিয়ারের মাজার। তিনি ছিলেন শিয়া মাজহাবের একজন বিখ্যাত ফকিহ। ইমাম রেজার ইসলাম এর সহযোগীদের একজন ছিলেন তিনি। জিয়ারতকারীগণ মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পান এই মাজার জিয়ারত করে। এতক্ষণ তো আমরা কেবল প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনার কথা বললাম। আহওয়াজে কিন্তু আধুনিক প্যাসেজ বা শপিং মলও রয়েছে অনেক, রয়েছে বহু মিউজিয়ামও। আধুনিক শিল্প জাদুঘরে খুজিস্তানের সমকালীন বিখ্যাত শিল্পীদের ছবির গ্যালারি রয়েছে জাদুঘরে। আবারও সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন।
আহওয়াজ শহরে কাঠ শিল্প নিয়েও রয়েছে সুন্দর একটি জাদুঘর। বিশেষ করে এই জাদুঘর দেখলে শহরের কাঠ শিল্প এমনকি ফার্নিচারের কারুকাজ সম্পর্কেও চমৎকার একটি ধারণা পাওয়া যাবে। আহওয়াজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণের পাশাপাশি এখানে রয়েছে বিচিত্র গোত্র ও বংশের সৌন্দর্য। একই শহরে বহু গোত্রের লোকজনের সহাবস্থান সত্যিই আপনাকে চমৎকৃত করবে। লোর জনগোষ্ঠীর পাশাপাশি ফার্সরা যেমন বসবাস করছে তেমনি আরবদের উপস্থিতিও লক্ষণীয়। বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের এক অনন্য পরাকাষ্ঠা দেখিয়েছে আহওয়াজের অধিবাসীরা। বিশেষ করে ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের সময় এরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্ব ও সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আপন দেশের জল স্থল অন্তরীক্ষের সুরক্ষায় এগিয়ে এসেছে।
শ্রোতা বন্ধুরা, আগেই বলেছি ইরান একটি বড় দেশ। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখার মতো অনেক কিছু। ইরানে বেড়াতে এলে এসব বিরল নিদর্শন দেখে আপনি যে আনন্দিত হবেন তাতে কোনো সন্দেহ নেই। আমাদের হাতে আজ আর সময় নেই, আওয়াজ সফর তাই এখানেই গুটিয়ে নিচ্ছি।
পরবর্তী আসরে আপনাদের নিয়ে যাব অন্য কোনো আকর্ষণীয় স্পটে, তখনও আপনারা সঙ্গ দিতে ভুলবেন না এ প্রত্যাশা রইল। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের এ আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা সূরা বাকারার 238 থেকে 244 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 238 ও 239 নম্বর আয়াতে বলেছেন,
فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ।
তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে সযত্নে রক্ষা করবে এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। যদি তোমরা শত্রু বা বিপদের আশঙ্কা করো, তখন তোমরা পদচারী বা আরোহী অবস্থাতেই নামাজ পড়বে। যদি তোমরা নিরাপদ বোধ করো, তবে আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না।
মানুষের শারীরিক সুস্থতার জন্য উপযুক্ত ও নিয়মিত খাদ্য গ্রহণ জরুরি। যদি কেউ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়, তাহলে সে দুর্বল বা অসুস্থ হয়ে পড়বে। তেমনি আমাদের আত্মার উন্নতি ও পূর্ণতার জন্য স্রষ্টা অর্থাৎ মহান আল্লাহর সাথে নিয়মিত যোগাযোগ রাখা দরকার। আর এজন্যই আহার গ্রহণের মতো নামাজও দিনে কয়েকবার আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আমাদের শরীর ও আত্মা সমান তালে পূর্ণতা লাভ করে এবং আমাদের আত্মা অপবিত্রতা থেকে মুক্ত হয়ে সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। তাই এ আয়াতে নামাজের বিষয়ে সচেতন থাকার জন্য তাগিদ দেওয়া হয়েছে, এমনকি যুদ্ধ বিগ্রহের সময়ও এ ফরজ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধের সময় নামাজকে স্বাভাবিক অবস্থার মতো আদায় করা সম্ভব নয় বলে ইসলাম বিকল্প পন্থাও দেখিয়ে দিয়েছে।
এই আয়াত থেকে আমরা যা শিখলাম তা হল, নামাজ সবসময়ই মানুষের জন্য দরকার, এমনকি যুদ্ধের সময়ও তা বাদ দেওয়া যাবে না। নামাজের কারণে যুদ্ধের ময়দানে প্রতিরক্ষার কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, বরং নামাজ মুজাহিদদেরকে শারীরিক ও মানসিক মনোবল যোগায়। এরপর 240 থেকে 242 নম্বর আয়াতে বলা হয়েছে,
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون.
তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তারা তাদের স্ত্রীদের জন্য এই ওসিয়ত করবে যে তাদেরকে যেন এক বছর পর্যন্ত ভরণ পোষণ দেওয়া হয় এবং ঘর থেকে বের করে দেওয়া না হয়। কিন্তু তারা যদি নিজেরাই চলে যায় এবং নিজেদের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেয়, তবে এর জন্য তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। তালাক প্রাপ্তা নারীদের সম্মানজনকভাবে ভরণ পোষণ করা ধর্মভীরু স্বামীদের কর্তব্য। এভাবে আল্লাহ তাঁর নিদর্শন স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো।
এই আয়াতে পুনরায় পরিবার বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্ত্রীর স্বামী মারা গেছে বা তালাক প্রাপ্ত হয়েছে তাদের সম্পর্কে প্রথম নির্দেশ হল, যদি স্ত্রী মৃত স্বামীর সম্মানার্থে এক বছর পর্যন্ত বিয়ে না করে ও স্বামীর ঘরে থাকতে চায়, তাহলে তাকে উপযুক্ত পন্থায় ভরণ পোষণ করতে হবে এবং তাকে তার স্বামীর ঘর থেকে বের করে দেওয়ার অধিকার কারো নেই। আর 4 মাস 10 দিন ইদ্দত বা বৈধব্য পালনের পর যদি স্ত্রী অন্য কোনো পুরুষকে বিয়ে করতে চায়, তাহলে সেক্ষেত্রেও স্ত্রীকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। বরং ইদ্দতের পর স্ত্রী তার নতুন স্বামী নির্বাচনে সম্পূর্ণ স্বাধীন। এরপর বলা হয়েছে, মুমিন স্বামীরা যেন বিচ্ছেদের সময় স্ত্রীকে মোহরানা দেয়া ছাড়াও তাকে নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য দেয়, যাতে তার দুঃখ ও মানসিক তিক্ততা কিছুটা কমে যায়।
এই আয়াত থেকে আমরা যা শিখতে পারি তার সারসংক্ষেপ হল, প্রথমত, ইসলাম ধর্ম পরিবারে নারীর অধিকার রক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। স্বামীর মৃত্যুর পরও নারীর ভরণ পোষণ, এমনকি তালাকের পরও সম্মানজনকভাবে নারীর ভরণ পোষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, নারী তার উপযুক্ত স্বামী নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন এবং পরিবারে মহিলাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে। এরপর 243 ও 244 নম্বর আয়াতে বলা হয়েছে,
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ।
তুমি কি তাদেরকে দেখনি, মৃত্যুর ভয়ে যারা হাজারে হাজারে ঘর ছেড়ে চলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক। এরপর তাদের মৃত্যু হল, আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো তিনি শ্রবণকারী মহাজ্ঞানী।
এই আয়াতে এমন একটি জাতির কাহিনী বলা হয়েছে যারা নিজেদের ধর্ম রক্ষার জন্য শত্রুদের মোকাবেলা করতে প্রস্তুত ছিল না এবং মৃত্যুর ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু মৃত্যু যে শুধু যুদ্ধক্ষেত্রেই হয় না, এটা যে কোনো স্থানেই সম্ভব তা বোঝানোর জন্য আল্লাহ তাদের মৃত্যু ঘটিয়ে পুনরায় জীবিত করেন, যাতে ভবিষ্যতে মানুষ এ ঘটনা থেকে শিক্ষা নেয়। এরপর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই ঘটনা থেকে শিক্ষা নাও, মনে রেখো যুদ্ধ থেকে পালানোর অর্থ মৃত্যু থেকে পালানো নয়, বরং যুদ্ধ থেকে পালানোর কারণেই তোমাদের উপর আল্লাহর শাস্তি বা মৃত্যু নেমে আসতে পারে। তাই আল্লাহর ধর্মের শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করো, আর মনে রেখো যুদ্ধের ফলে তোমাদের যেসব কষ্ট হয় আল্লাহ তা জানেন, এবং যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্তদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন।
এই দুই আয়াত থেকে আমরা যা শিখলাম তার সারাংশ হল, প্রথমত, পরকালে মৃত মানুষকে জীবিত করা অসম্ভব কোনো বিষয় নয়। আল্লাহ এই পৃথিবীতেই মৃত বিষয়কে অনেকবার জীবিত করেছেন। দ্বিতীয়ত, ধর্মযুদ্ধ থেকে হয়তো পালিয়ে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিছু করার চেষ্টা অর্থহীন। তৃতীয়ত, আল্লাহর ধর্ম রক্ষার জন্য জিহাদ এবং ইসলামী বিধান অনুযায়ী যুদ্ধের লক্ষ্য দেশের সীমান্ত বৃদ্ধি করা নয়, বা শক্তি প্রদর্শন কিংবা বলপূর্বক কর্তৃত্ব প্রতিষ্ঠাও
নয়।
তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি, 260 হিজরিতে জন্মলাভের পর থেকে মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালামের অদৃশ্য হয়ে যাওয়ার তথা লোকচক্ষুর আড়ালে থাকার রয়েছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে স্বল্প মেয়াদের তথা 69 বছরের অনুপস্থিতি ও অতি দীর্ঘ অনুপস্থিতি যা আজও অব্যাহত রয়েছে। জনগণের মাঝে তার স্বল্প মেয়াদের অনুপস্থিতি বজায় ছিল হিজরি 329 সাল পর্যন্ত। স্বল্প মেয়াদে ইমাম মাহদীর অনুপস্থিতির যুগে তার প্রধান প্রতিনিধি ছিলেন উসমান বিন সাইদ আমেরি। তিনি ছিলেন ইমামের একজন বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ অনুরাগী। এছাড়াও তিনি ছিলেন কাজেকর্মে দক্ষ, চিন্তা চেতনায় বিজ্ঞ ও দূরদর্শী আলেম। উসমান বিন সাইদ আমেরি তার যোগ্যতা ও একনিষ্ঠতার কারণে ইমাম মাহদীর দাদা ইমাম হাদি আলাইহিসসালাম ও ইমাম হাসান আসকারির জনসংযোগ প্রতিনিধি বা জনসংযোগ তত্ত্বাবধায়ক নেটওয়ার্কেরও শীর্ষস্থান লাভ করেছিলেন। আব্বাসীয় শাসকরা সবসময়ই নবীবংশের জনপ্রিয়তা ও মহানবীর আহলে বাইতের সদস্যদের যোগ্যতা ও দূরদর্শিতাকে ভয় করত গণবিদ্রোহে ক্ষমতা হারানোর আশঙ্কায়। ইমাম মাহাদির স্বল্প মেয়াদের অনুপস্থিতির যুগেও তাদের এই ভয় কমেনি, বরং বেড়েছিল।
আব্বাসীয় শাসকরা ইমাম মাহাদির মাধ্যমে বিশ্ব থেকে দুর্নীতি, বৈষম্য ও অবিচার দূর হওয়ার ইসলামী বর্ণনা বা হাদিস সম্পর্কে জানতে বলে এই মহান ইমাম সম্পর্কে বেশ স্পর্শকাতর ছিল। কিন্তু মহানবীর আহলে বাইতের ধারায় জন্ম নেওয়া পবিত্র ইমামরা জানতেন যে সফল বিপ্লবের শর্ত হল জনগণের সচেতনতা, ধর্মীয় দূরদর্শিতা, অন্তর্দৃষ্টি ও রাজনৈতিক চিন্তার পরিপক্কতা। তাই ইমাম মাহাদির বিশ্ব বিপ্লবকে সফল করতে হলে এই গুণগুলোর অধিকারী অনেক যোগ্য কর্মী ও সমর্থক শ্রেণী গড়ে ওঠা জরুরি। এ ধরনের অবস্থা ও পরিস্থিতি তৈরি না হওয়ায় মহানবীর আহলে বাইতের ধারায় জন্ম নেওয়া পবিত্র ইমামগণ ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং এসব বিষয়ে ছড়িয়ে দেওয়ার উপর জোর দিতেন। হযরত ইমাম মাহদী আলাইহিসসালামও তাঁর জনসংযোগ প্রতিনিধি ও তত্ত্বাবধায়ক নেটওয়ার্কের মাধ্যমে ইমামদের সেই কর্মপদ্ধতি অব্যাহত রেখেছেন। ইমাম মাহাদির স্বল্প মেয়াদের অনুপস্থিতির যুগে তিনি তাঁর চারজন নায়েব বা প্রতিনিধির মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ করতেন।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
স্বল্পমেয়াদে ইমাম মাহদির অনুপস্থিতির যুগে তার প্রধান প্রতিনিধি ছিলেন উসমান বিন সাইদ আমেরি। ইমাম মাহাদির পিতা ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম আমেরির বিশ্বস্ততা, সততা ও ন্যায়নিষ্ঠার প্রশংসা করে বলেছেন, এই আবু আমরু আমার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। অতীতেও অর্থাৎ আমার আগের ইমামের যুগেও তিনি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ছিলেন এবং তিনি আমার জীবদ্দশায়ও নির্ভরযোগ্য ও আমার মৃত্যুর পরও নির্ভরযোগ্য ও বিশ্বস্ত থাকবেন। তিনি তোমাদের যা বলবেন তা আমার পক্ষ থেকেই এবং যা কিছু পৌঁছে দিবেন তোমাদের কাছে তাও আমার পক্ষ থেকেই। এভাবে ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম উসমান বিন সাইদ আমেরিকে নিজের ও নিজের পর ইমাম মাহদীরও খাস প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। উসমান বিন সাইদ তার নানা মহতি গুণ, সততা, আমানতদারী ও খোদাভীতির জন্য জনগণের মধ্যে খ্যাতিমান ছিলেন। উসমান বিন সাইদের নির্ভরযোগ্যতা, সততা ও খোদাভীতির জন্য খ্যাতি থাকার কারণে ইমাম মাহদির জন্ম ও আবির্ভাব বা অস্তিত্ব সম্পর্কে কোনো কোনো মহলের সৃষ্ট সন্দেহ নিরসন এবং ঐশী ইমামতের বিরুদ্ধে নানা ফেতনা দূর করা তার পক্ষে সহজেই সম্ভব হয়েছিল।
ইমাম মাহদির স্বল্প মেয়াদের অনুপস্থিতির যুগে উসমান বিন সাইদের পর আরও তিনজন ব্যক্তিত্ব এই পদে তথা ইমামের প্রতিনিধি ও জনসংযোগ তত্ত্বাবধায়ক নেটওয়ার্কের প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন। উসমান বিন সাইদের জন্য প্রয়োজনীয় দায়িত্বগুলো পালন করা বেশ কঠিন ও দুরূহ কাজ ছিল। একদিকে শত্রুদের অনিষ্ট থেকে ইমাম মাহদির জীবন রক্ষা করা এবং অন্যদিকে তাঁকে ইমাম হাসান আসকারির স্থলাভিষিক্ত বলে জনগণের কাছে পরিচয় করিয়ে দেওয়া ও নিজেকে এই নতুন ইমামের প্রতিনিধি হিসেবে পরিচিত করার কাজ যথাযোগ্য প্রমাণসহ তুলে ধরা ছিল সে সময়ের জন্য খুবই জরুরি কাজ। এইসব দায়িত্ব পালন করতে তিনি আব্বাসীয় শাসকদের তৎকালীন রাজধানী সামেরা ছেড়ে তুলনামূলকভাবে অনেক বড় শহর বাগদাদে আসেন। সরকারের গোয়েন্দাদের নজর এড়ানোর জন্য এই শহরে আসাটা ছিল বেশি নিরাপদ। ইমাম মাহদী সম্পর্কে নানা সন্দেহ দূর করতে তিনি ইমাম সমর্থকদের জনসংযোগের তত্ত্বাবধায়ক নেটওয়ার্কের ব্যক্তিত্ব এবং অনেক বিজ্ঞ আলেম ও দূরদর্শী ব্যক্তিত্বদের সহায়তা নিয়েছিলেন। এসব ব্যক্তিত্বের অনেকেই বই লিখে ও বক্তৃতার মাধ্যমে সমর্থক ও জনগণের নানা সন্দেহ দূর করেন।
ওসমান বিন সাঈদ ইমাম মাহদির অস্তিত্ব ও নিজে তার প্রতিনিধি হওয়ার বিষয়টি প্রমাণ করতে নানা অলৌকিক ঘটনাও দেখাতে সক্ষম হয়েছিলেন। যেমন ইমামতের জনসংযোগ বিষয়ক তত্ত্বাবধায়ক নেটওয়ার্কের কোনো এক কর্মকর্তার পুত্র ইমাম মাহদির ইমামত সম্পর্কে সন্দেহ করতেন। ওই ব্যক্তি কিছু জিনিসপত্র ওসমান বিন সাঈদের কাছে আনলে তিনি এইসব জিনিসের মালিকদের ঠিকানাগুলো জানিয়ে দেন, ফলে ইমাম মাহদির অস্তিত্ব সম্পর্কে তার ওই সন্দেহ দূর হয়ে যায় এবং যারাই এই ঘটনার কথা শুনেছেন তাদেরও সন্দেহ দূর হয়ে যায়। ইমাম মাহদির স্বল্পকালীন অদৃশ্য থাকার যুগে অনেক মিথ্যাবাদী ঐশী ইমামতের দাবিদার ও ইমাম মাহদির মিথ্যা প্রতিনিধির আবির্ভাব ঘটে। এ ধরনের প্রতারণা আজকালও ঘটছে।
ইমাম মাহদির প্রতিনিধি হবার একজন মিথ্যা দাবিদার ছিলেন আহমাদ বিন হেলাল। ইমাম মাহদির খাস নায়েব হওয়ার আশা করা সত্ত্বেও যখন ওসমান বিন সাঈদ এই পদ পান, তখন হেলাল নিজেকে ইমামের খাস নায়েব বলে দাবি করেন। এ অবস্থায় জনগণকে বিভ্রান্তি থেকে মুক্ত করতে ইমাম মাহদি তিনটি চিঠি পাঠান, যেখানে এই ব্যক্তির ধার্মিকতাকে লোক দেখানো হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও তার সুযোগ সন্ধানী স্বভাব ও বিভ্রান্তিও তুলে ধরা হয় জনগণের কাছে। ওসমান বিন সাঈদ হিজরি 266 সনে মারা গেলে তাঁর প্রতিনিধিত্বের যুগ শেষ হয়। তিনি শত্রুদের অনেক ষড়যন্ত্র বানচাল করেছিলেন। ইমাম মাহদির জীবন রক্ষায় তিনি সরকারের লোকদের সামনে এমন একটা ভাব ফুটিয়ে তুলেছিলেন যে ইমাম হাসান আসকারের কোনো সন্তানই ছিল না। অন্যদিকে মুনাফিকদের সৃষ্ট নানা সন্দেহ ও নানা মিথ্যা দাবির হোতাদের বিভ্রান্তিও তিনি নিরসন করেছিলেন।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। আজকের 24তম পর্বে যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বের বিভিন্ন ঘটনাবলীর ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলোর দ্বৈত আচরণ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পশ্চিমা গণমাধ্যমে ইরানের নারী সমাজের যে চিত্র তুলে ধরা হয় তা নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে গত বছর যে দাঙ্গা হয়েছিল তা শুরু করা হয়েছিল ইরানের নারী অধিকার রক্ষা করার অজুহাতে। মাহসা আমিনী নামের এক নারী হিজাব পরিধান না করায় পুলিশের হাতে বন্দী হয় এবং বন্দী অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। তাকে পুলিশি নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দেওয়া হয় এবং পশ্চিমা দেশগুলোর উস্কানিতে বহু নারী ও তরুণী হিজাব পরিধান না করেই রাস্তায় বেরিয়ে আসে। তারা হিজাব পরা বাধ্যতামূলক করে ইরানে যে আইন রয়েছে তা বাতিল করার দাবি জানায়।
অবিশ্বাস্যভাবে পশ্চিমা গণমাধ্যম ও রাজনীতিবিদরা একযোগে ও ব্যাপক সমন্বয়ের মাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবকে টার্গেট করে সহিংসতাকে উস্কানি দিতে থাকে। তবে সব মার্কিন রাজনীতিবিদ ও কর্মকর্তাই যে সহিংসতাকে উস্কে দিয়েছিলেন তা নয়। মার্কিন কমেডিয়ান ওয়েন বেঞ্জামিন তার অফিসিয়াল টুইটার পেজে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরের একটি পতিতালয়ের সামনে টানিয়ে রাখা একটি ব্যানারের ছবি প্রকাশ করেন। ওই ব্যানারে ইরানে পুলিশি হেফাজতে মৃত্যুবরণকারী নারী মাহসা আমিনীর ছবি ছিল এবং ইরানে সহিংসতাকারীদের পক্ষে কিছু স্লোগান লেখা ছিল। বেঞ্জামিন ওই ছবি প্রকাশ করে তার টুইটার পেজে ইরানি নারীদের উদ্দেশ্য করে লিখেছেন, আপনারা ওদের স্লোগানে কান দেবেন না, ওরা আপনাদের মাথা থেকে হিজাব কেড়ে নিয়ে আপনাদেরকে মাদকাসক্ত পতিতা বানাতে চায়। তারা আপনাদের স্বাধীনতার ধোয়া তুলে আপনাদের পারিবারিক নিরাপত্তা ও সম্মান কেড়ে নিতে চায়। ইসলামের শরীয়ত আপনাদের প্রতি অবিচার করেনি, বরং আপনাদের রক্ষা করেছে।
গত বছরের দাঙ্গার সময় ইরানের নারী সমাজের প্রতি কথিত সংহতি জানিয়ে নারী জীবন স্বাধীনতা নামের একটি স্লোগান ব্যাপকভাবে বাজারে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি জার্মানি, কানাডা, সুইডেন, বেলজিয়াম ও স্পেনের মতো পশ্চিমা দেশগুলো ইরানের দাঙ্গাকারীদের সমর্থন জানাতে গিয়ে ওই স্লোগানের কথা উল্লেখ করে। যেমন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যানা লিন্ড দাঙ্গার সময় ইরানের নারী সমাজের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। অথচ একই সময়ে ইরানের দুই নারী সুমাইয়া ও গাজাল তাদের সুইডিশ স্বামীদের হাতে খুন হলেও অ্যানা লিন্ড সে বিষয়ে মুখে কুলুপ পেতে থাকেন। এমনকি সুইডেনের দুজন ইরানি গৃহবধূ খুনের ঘটনা দেশটির গণমাধ্যম ভালো করে প্রচার করেনি।
এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোনা ইরানে সরকারি সম্পত্তি ধ্বংসে লিপ্ত দাঙ্গাকারীদের অপতৎপরতাকে শান্তিপূর্ণ বিক্ষোভ বলে অভিহিত করেন এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বলেন, ইরানি শাসকদের এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানের দাঙ্গার প্রতি সমর্থন জানান যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে গালি দেয় 50 বছরের এক নারীকে প্যারিস সরকার বড় ধরনের শাস্তি দেয়। ওই নারীকে $13,000 জরিমানা করা হয়। অথচ ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম ও প্রকাশনায় মুসলমানদের পবিত্র বিষয়গুলোর অবমাননা করার জন্য কোনো শাস্তি হয় না, বরং প্যারিস এ ধরনের অপতৎপরতাকে সমর্থন করে।
পশ্চিমা দেশগুলো এমন সময় ইরানের নারী স্বাধীনতার পক্ষ অবলম্বনকারী সেজেছে যখন ওইসব দেশের নারী সমাজ চরম নির্যাতনের শিকার এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। পশ্চিমা দেশগুলোতে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের পরিসংখ্যানের দিকে চোখ বুলালে দেখা যাবে নারীর প্রতি অবিচার ও অবমাননা অতীতের মতো অব্যাহত রয়েছে। থমসন রাইটার্স ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে বিশ্বে নারীদের জন্য নিরাপত্তাহীন 10টি দেশের তালিকায় আমেরিকার নাম রয়েছে। ব্রিটেনের দিকে তাকালেও আমরা একই ধরনের চিত্র দেখতে পাব। এই দেশটিতে 2008 থেকে 2018 সালের মধ্যে 10 বছরে প্রায় 1,500 নারী সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন। এর অর্থ হচ্ছে ব্রিটেনে প্রতি 3 দিনে একজন করে নারী খুন হচ্ছেন। জার্মানিতে পুলিশের দেয়া তথ্য বলছে শুধুমাত্র 2018 সালে পারিবারিক সহিংসতার শিকার হয়ে দেশটিতে 120 জন নারী প্রাণ হারিয়েছেন। ফ্রান্সে 2019 সালে পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত 149 ব্যক্তির মধ্যে 121 জনই ছিলেন নারী।
পশ্চিমা দেশগুলোতে নারী যখন এভাবে পারিবারিক ও সামাজিকভাবে চরম নির্যাতন ও লাঞ্ছনার শিকার, তখন এসব দেশ কেন একযোগে ইরানে দাঙ্গার সময় নারী অধিকারের প্রবক্তা হয়ে উঠল? এর উত্তর অতি সহজ। রাজনৈতিক কারণে তারা এই কাজ করেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ফুয়াদ ইজাদি এ সম্পর্কে বলেন, ইরানি নারীদের অধিকারের প্রতি পশ্চিমা রাজনীতিবিদ ও গণমাধ্যম যে সমর্থন ঘোষণা করে, তা কোনো অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং রাজনৈতিক কারণে তারা এই সমর্থন জানায়। পশ্চিমা গণমাধ্যমগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তারা কোনো ঘটনা সম্পর্কে জনমনে এমন একটি চিত্র তৈরি করে যার সঙ্গে বাস্তবতার যোজন যোজন পার্থক্য রয়েছে। যেমন, তারা যখন হিজাব নিয়ে কথা বলে, তখন হিজাব পরিহিতা নারীদের বক্তব্য প্রচার করে না, হিজাব পরিহিতা নারীদের যুক্তি তারা তুলে ধরে না, তারা বরং হিজাব বিরোধী বক্তব্য তুলে ধরে এবং এর পক্ষে যুক্তি তুলে ধরার জন্য বেপর্দা নারীদের সাক্ষাৎকার প্রচার করে।
পশ্চিমা গণমাধ্যমগুলো বিগত কয়েক দশক ধরে ইরানের নারী সমাজ সম্পর্কে পাঠক ও দর্শকদের জন্য এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে যার সঙ্গে বাস্তবতার সম্পর্ক নেই। ইরানি সমাজের বাস্তবতা কি সেদিকে ভ্রুক্ষেপ না করে বিশ্ব জনমত এখন পশ্চিমা গণমাধ্যম থেকে ইরানের নারী সমাজ সম্পর্কে সঠিক চিত্র পাওয়ার চেষ্টা করে। অথচ এসব পাঠকের অনেকে কথা জানেনই না যে ভৌগোলিক দিক থেকে ইরানের অবস্থান কোথায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা ইরান সম্পর্কে জানুক আর নাই জানুক, ইরানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে গ্রাজুয়েশন করা শিক্ষার্থীদের শতকরা 50% বেশি হল নারী। ইরানে বিশেষজ্ঞ নারীর অনুপাত 98% হলেও আমেরিকায় এই অনুপাত মাত্র 85%। ইরানে প্রতি 100 জন প্রসূতি মায়ের মধ্যে মাত্র 7 জন মৃত্যুবরণ করেন, অথচ আমেরিকায় এই সংখ্যা 23 জন। ইরানে নারী চিকিৎসকের হার শতকরা 40 জন, অথচ আমেরিকায় এই হার শতকরা 34 জন। ইরানি মাতৃত্বকালীন ছুটি 9 মাস হলেও আমেরিকায় এ ধরনের কোনো ছুটিই নেই।
তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম হল এক ধরনের প্রযুক্তি যা সবার মত প্রকাশ ও বিভিন্ন তথ্য ভাগাভাগি করতে সাহায্য করে। বর্তমান তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম অপরিসীম গুরুত্ব বহন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার নিরাপত্তা যদি তেমন না থাকে, তাহলে অপূরণীয় ক্ষতি সাধন করতে পারে। সারা বিশ্বেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহারকারীদের বড় একটি অংশ বয়সে কিশোর কিশোরী। তারা অনেক সময় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে অপরিসীম ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি জীবনের প্রতিও হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজকের অনুষ্ঠানে আমরা শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষা বাড়াতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কৈশোরকে বলা যায় অদম্য কৌতূহলের বয়স। স্বাভাবিক নিয়মেই তারা সবকিছু জানতে চায় যার প্রভাব পড়ে তাদের জীবন ও আচরণে। ফলে কিশোর বয়সে একটি ছেলে অথবা মেয়ে চারপাশে কি দেখছে ও শুনছে তা ভীষণ গুরুত্বপূর্ণ। এ কারণেই কিশোর বয়সী সন্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে অভিভাবকরা সবসময় উদ্বিগ্ন থাকেন। যদিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে অভিভাবকদের এত বিচলিত না হলেও চলবে, কারণ কিশোর বয়সীদের জীবন সন্তুষ্টির ক্ষেত্রে এসব মাধ্যমের প্রভাব খুবই সামান্য। এর চেয়ে বরং সার্বিক আচার আচরণে পরিবার, বন্ধু এবং স্কুল জীবন গভীর ভূমিকা রাখছে কিশোর কিশোরীদের জীবনে। কিন্তু তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভয়ঙ্কর ক্ষতিকর দিক হচ্ছে কিশোর কিশোরীদের কাছে পর্ন সাইট উন্মুক্ত হয়ে পড়া। সহজেই তারা প্রাপ্ত বয়স্কদের সাইটে ঢুকতে পারে, যা তাদের অপরিপক্ক মানসিকতায় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে তরুণ ও কিশোর সমাজের। সুস্থভাবে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার জন্য কায়িক শ্রমের গুরুত্ব রয়েছে, প্রয়োজন রয়েছে খেলাধুলা করার, কিন্তু ফেসবুকের মায়ায় আটকে পড়ছে তরুণ ও কিশোর সমাজ। লেখাপড়া, টিভি দেখা ইত্যাদি কারণে সময় বের করা এমনিতেই কঠিন, তারপরও যেটুকু সময় পাওয়া যায় তাও কেড়ে নিচ্ছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম। হাতে হাতে এখন আইফোন, স্মার্টফোন। যখন তাদের ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখার কথা, তখন তারা ভাবছে ফেসবুকে কত আকর্ষণীয় ছবি আপলোড করা যায়, অথবা এমন কি কথা লেখা যাবে যাতে লাইক শেয়ারের বন্যা বয়ে যাবে। এতে বুদ্ধির বন্ধাত্ব তৈরি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে মেধার বিকাশ। গবেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের নির্দিষ্ট কিছু প্রভাবে ঝুঁকিগ্রস্ত তরুণদের চিহ্নিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। কোন কোন বিষয় কিশোরদের আচার আচরণে প্রভাব ফেলছে সেটিও খুঁজে বের করার প্রতি জোর দিচ্ছেন তারা।
পর্যবেক্ষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে কিশোর কিশোরীদের নিরাপদ রাখতে হলে কিছু বিষয় মেনে চলা জরুরি। অনেক সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে হলে নির্দিষ্ট বয়সের বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়মকে সম্মান করতে হবে। নির্দিষ্ট একটি বয়স না হলে এই ধরনের সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট খোলা ঠিক হবে না এবং উচিত নয়। এক্ষেত্রে শিশু কিশোরদের অভিভাবকগণ প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারেন। অনেক সময় সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা শিশুদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে শেয়ার করা ছবি যাতে ব্যবহারকারীর অতি ঘনিষ্ঠ ও পরিচিত মানুষের মাঝে হয়। যদি পাবলিক শেয়ার হয় বা সবার জন্য উন্মুক্ত হয়, অনেক ক্ষেত্রে শিশু নিগ্রহকারীরা এই ছবি চুরি করে তাদের বিভিন্ন অপকর্মে ব্যবহার করতে পারে। তাই শিশুদের ছবি শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা নেওয়া উচিত।
যদি শিশু কিশোরদের সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট থেকে থাকে, অধিকাংশ সময় ব্যক্তিগত নিরাপত্তা সেটিংস প্রোফাইল ডিফল্ট থাকে, যা হয়তো সবার জন্য উন্মুক্ত। এই ক্ষেত্রে শিশু কিশোরদের অভিভাবকদের উচিত হবে সেই অ্যাকাউন্টের ব্যক্তিগত নিরাপত্তা সেটিংস প্রোফাইলে যাতে সর্বোচ্চ স্তরের সতর্কতা থাকে তার ব্যবস্থা করা। অনেক সময় শিশু কিশোরদের অভিভাবকরা তাদের সন্তানের সামাজিক মিডিয়া কার্যকলাপ চেক করতে পারেন, যাতে করে তাদের সন্তানকে সামাজিক ও নৈতিকভাবে শিক্ষা দেওয়া যায়, যাতে করে শিশু কিশোর কিশোরীরা বুঝতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কী করা উচিত এবং কী করা উচিত নয়।
অভিভাবকদের উচিত এই বিষয়গুলি তাদের সন্তানদের ভালো করে বোঝানো, যেমন তারা যাতে কখনো নিজেদের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করে, হোক না সে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা, কিভাবে কঠিন পাসওয়ার্ড তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করা ও কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করা, অপরিচিত কারো বন্ধুত্ব গ্রহণ না করা, ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, লোকেশন যাতে অন্যকে না দেয়, শিশু কিশোরদের প্রোফাইল থেকে যাতে গ্রহণযোগ্য এবং সম্মানজনক পোস্ট দেয়া হয় বা শেয়ার করা হয় সেই দিকে লক্ষ্য রাখা, এবং পোস্ট বা শেয়ার যাতে সবার জন্য উন্মুক্ত না থাকে সেই দিকে খেয়াল রাখা। অনেক সময় শিশু কিশোররা স্মার্টফোনে অপরিচিত উৎস হতে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে, যা অনেক সময় স্মার্টফোনের বিভিন্ন ফোল্ডার যেমন ছবি, ডকুমেন্ট, লোকেশন ইত্যাদি অ্যাক্সেস করতে চায়, যা হয়তো এই অ্যাপ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নয়। এসব ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া উচিত। সবসময় অফিসিয়াল অ্যাপ স্টোর হতে প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা উচিত। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরও যুক্ত থাকা উচিত এবং ইন্টারনেট ব্যবহার একই ঘরের মধ্যে থাকা উচিত, যাতে তাদের উপর নজরদারি করা যায় এবং শিশুরা বিপদগামী না হয়। দিনে কতটা সময় শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করতে পারবে তার একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত এবং সময় মেনে চলার ব্যাপারেও তাদেরকে আগ্রহী করে তোলা উচিত।
সর্বশেষ কথা হচ্ছে, আপনার সন্তান যদি সাইবার অপরাধীদের টার্গেটের শিকার হয়, যেমন অনলাইনে গেম খেলতে গিয়ে বা বিশেষ ওয়েবসাইটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে কারো বিরূপ মন্তব্য, গালাগালি, বর্ণবাদী, অভদ্র বা অশ্লীল ভাষার প্রয়োগ, যৌনতা বিষয়ক মন্তব্যের শিকার হয়, যা আপনার সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যা কিনা অনেক সময় সন্তানকে হতাশায় নিমজ্জিত করতে পারে, লেখাপড়ার খেলাধুলার প্রতি অনীহা হতে পারে, এমনকি নিদ্রাহীনতা থেকে শুরু করে আত্মহত্যার প্রবণতা পর্যন্ত তৈরি হতে পারে। আপনি যদি বুঝতে পারেন আপনার সন্তান এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তবে যে অপরাধী ব্যক্তি সাইবার অপরাধ করছে আপনি তাকে প্রতিউত্তর দিবেন না। অপরাধীর আইডি রিপোর্ট করুন এবং ব্লক করুন অথবা যথাযথ কর্তৃপক্ষকে জানান। সন্তানকে মানসিকভাবে উজ্জীবিত রাখুন, যাতে সে মানসিকভাবে ভেঙে না পড়ে ও হতাশাগ্রস্ত না হয়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য এ ব্যাপারে সতর্ক হবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Thank you.